মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف۔ حضور اکرام صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করল আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন এবং যে আমার প্রতি দশ বার দুরূদ শরীফ পাঠ করল আল্লাহ তাআলা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করেন আর যে ব্যক্তি আমার উপরে একশো বার দুরূদ শরীফ পাঠ করল আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেন এই বান্দা মুনাফিকি এবং দোজখের আগুন থেকে মুক্ত এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। নিয়ত করার দুটি মাদানি ফুল, ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আসুন আমরা বয়ান শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই, দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দিনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দোজানু হয়ে বসব, প্রয়োজনে সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রসারিত করব, ধাক্কা ইত্যাদি লাগলে ধৈর্য ধারণ করব, দমকানো ঝগড়া করা বা বিশৃঙ্খলা করা থেকে বাঁচব। তুবু ইল্লাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। বয়ানের পরে নিজে সামনে অগ্রসর হয়ে সালাম ও মুসাফা এবং ইনফরাদি কোশিশ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক কাদে আরোহণকারী সাইয়দুল আশকিয়া দানশীলদের সর্দার সাইয়দুনা ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আমি আমার প্রতিপালকের প্রতি খুবই লজ্জাবোধ করি যে তার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করার জন্য আমি তার পবিত্র ঘর অর্থাৎ কাবা শরীফ পর্যন্ত কখনো হেঁটে এলাম না। অতএব তিনি ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহু ২০ বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে আসেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল যে তিনি খানায় কাবার তাওয়াফ করলেন, এরপর মাকামে ইব্রাহিমের নিকট দুই রাকাত নামাজ আদায় করলেন, অতঃপর আপন চেহারা মুবারক মাকামে ইব্রাহিমের উপর রেখে অজর নয়নে কাঁদতে কাঁদতে এভাবে দোয়া করলেন, হে আমার মাওলা, তোমার অদম বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত হয়েছে, তোমার অসহায় বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে। এই কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাওয়ার সময় তার গমন কিছু মিসকিন লোকের পাশ দিয়ে হলো, অর্থাৎ তিনি যে ফিরে যাচ্ছিলেন, ওই রাস্তায় কিছু মিসকিনের সাথে দেখা হলো, যারা বসে সাদকার রুটির টুকরো খাচ্ছিল। তিনি তাদেরকে সালাম করল, অর্থাৎ ওই মিসকিনদেরকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করল। আর ওই মিসকিনরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার দাওয়াত পেশ করলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মন তুষ্টির জন্য তাদের সাথে বসে গেলেন এবং বললেন, যদি এই রুটিগুলো সদকার না হতো তবে আমিও আপনাদের সাথে অবশ্যই অংশগ্রহণ করতাম। অতঃপর বললেন, তোমরা সবাই উঠো আর আমার ঘরে চলো। অতএব মিসকিনরা তার সাথে চলল, তিনি তাদেরকে খাওয়ালেন এবং খাদিমদের আদেশ দিলেন যে তাদেরকে দিরহামও পেশ করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দানশীলদের সর্দার হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক সত্তার প্রতি লাখো সালাম, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাঁধে আরোহণ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য 20 বার পায়ে হেঁটে সফর করেছেন এবং মক্কা শরীফে বিনয় ও নম্রতার অনুসারী হয়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। যখন কারো হারামাইন তৈয়বাইনের সফরে সৌভাগ্য নসিব হয় তবে তার উচিত হল খুবই বিনয় ও নম্রতা এবং মহত্বের সাথে উপস্থিতির সৌভাগ্য অর্জন করা। হারামাইন তৈয়বাইনে অর্থাৎ মক্কা ও মদিনা শরীফে সফরের সৌভাগ্যের প্রত্যাশা সকল আশিকের অন্তরেই থাকে এবং থাকাও চাই। অনেক সৌভাগ্যবানের উদ্দেশ্য সফল হয় এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারতের এবং হজ আনুষাঙ্গিকতা আদায়ের মনোরম পরিবেশ দ্বারা ধন্য হয়। আর অনেক আশেকানে রসুল সর্বদা হারামাইন শরীফাইনের উপস্থিতির জন্য বেকুল থাকেন। তাদের মনের আকাঙ্ক্ষা এটাই থাকে যে বাস যে কোনো ভাবেই এই পবিত্র সফরের সৌভাগ্য নসিব হয়ে যাক। আমাদের উচিত আমরা যেন আমাদের অন্তর ইশকে মোস্তফার প্রদীপ জ্বালিয়ে রাখা, হজ ও মদিনা শরীফের জিয়ারতের আকাঙ্ক্ষাকে অন্তরে জাগিয়ে রাখা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়াময় দৃষ্টির আশা করতে থাকা, তবে ইনশাআল্লাহ কখনো না কখনো আমরা গুনাহগারদের প্রতি দৃষ্টি পড়বে এবং একদিন আমরাও সবাই মক্কা ও মদিনা শরীফের দিকে যাত্রা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, পবিত্র কাবা এবং সবুজ গম্বুজের জিয়ারতের জন্য যাওয়া, হজ বা উমরা, মোট কথা যে কোনো ভালো নিয়তে হেরেমের পথে কদম রাখা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এবং অনেক বড় সৌভাগ্যের বিষয়। তা এমন মোবারক সফর যে যাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয় থাকে, প্রতিটি কদমে নেকির সৌভাগ্য নসিব হয়। যখন এই সৌভাগ্যবান মুসাফির নিজের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে তখন যেন তার ভাগ্যের নক্ষত্র একেবারে সুউচ্চ অবস্থান করেন। আহ, এরূপ যদি সৌভাগ্য হতো এই মোবারক সময়ে এই পবিত্র স্থানেই হায়াত ফুরিয়ে যেত এবং সেখানেই দাফন নসিব হয়ে যেত, তবে এর চেয়ে বেশি একজন আশিকের জন্য আর কিছু উপহার হতে পারে। কেননা এটাও আশিকানে রসুলের আগ্রহের প্রশান্তির মাধ্যম। মোট কথা, এই মোবারক সফরের খুবই উপকারিতা রয়েছে। আসুন এ প্রসঙ্গে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তিনটি বাণী আমরা শ্রবণ করি। নাম্বার এক, ইরশাদ হচ্ছে, এই ঘর অর্থাৎ বাইতুল্লাহ ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটি স্তম্ভ। যে বাইতুল্লাহর হজ বা উমরা করলো তবে সে আল্লাহ তাআলার দয়াময় দায়িত্ব রয়েছে, সুতরাং যদি সে মরে যায় তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং যদি সে নিরাপদে নিজের ঘরের দিকে ফিরে আসে তবে প্রতিদান ও গনিমত সহকারে ফিরবেন। নাম্বার দুই, ইরশাদ হচ্ছে, যে হাজী বা গাজী অথবা উমরা সম্পাদন করে বের হলো অতঃপর পথেই মৃত্যুবরণ করলো তবে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামত পর্যন্ত গাজী, হাজি এবং উমরা সম্পাদনের সওয়াব লিপিবদ্ধ করেন। নাম্বার তিন, যে এই পথে হজ বা উমরা করার জন্য বের হলো এবং মৃত্যুবরণ করল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং নেয়া হবে না, অর্থাৎ হিসাব নেয়া হবে না, এবং তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হজ ইসলামের রুকন সমূহের মধ্যে একটি মূল্যবান রুকন এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা সামর্থ্যবান লোকের উপরে তা ফরজ করেছেন। যে ফরজ হওয়ার পরেও তা আদায় অলসতা করবে তবে সে খুবই গুনাহগার এবং জাহান্নামের ভাগিদার হবে। আল্লাহ তাআলা চতুর্থ পারায় সূরা আল ইমরানের 97 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, তরজমায় কানজুল ইমান, এবং আল্লাহর জন্য মানব কুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। আলহামদুলিল্লাহ, প্রতি বছর লাখো মুসলমান এই ফরজ আদায়ের জন্য একই রকম পোশাক পরে হেরেমের পবিত্র ভূমিতে একত্রিত হয়। এই মুহূর্তটি হাজিদের জন্য কোনো মহান নিয়ামত থেকে কম নয়, কেননা আল্লাহ তাবারক ও তাআলা সেই সৌভাগ্যবানদের উপর বিশেষ অনুগ্রহ করে থাকেন এবং তাদের হজের পরিবর্তে এমন মহান নিয়ামত দ্বারা ধন্য করেন যা সম্পর্কে শুনে অন্য মুসলমানদের অন্তরেও সেই পবিত্র স্থানের জিয়ারতের আগ্রহ আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পেতে থাকে। আসুন হজের ফজিলত এবং হাজিদের অর্জিত আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে প্রিয় আকা মাদানী আলে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরো চারটি বাণী শ্রবণ করি। নাম্বার এক, হাজি নিজের পরিবারের মধ্যে হতে 400 মুসলমানের সাফায়াত করবে এবং গুনাহ হতে এমন ভাবে বের হয়ে যাবে যেমন সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। নাম্বার দুই, হজ করো, কেননা হজ গুনাহ সমূহকে এমন ভাবে ধুয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুয়ে দেয়। নাম্বার তিন, যখন তোমরা কোন হাজির সাথে সাক্ষাৎ করো তখন তার সাথে সালাম ও মুসাফা করো এবং তাকে বলো নিজের ঘরে প্রবেশের পূর্বেই তোমার জন্য মাগফিরাতের দোয়া করে, কেননা তার মাগফিরাত হয়ে গেছে। নাম্বার চার, যে হজে যাওয়ার নিয়তে বের হলো অতঃপর মারা গেল তবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য হজ সম্পাদনকারীর সওয়াব লিখে দিবেন, এবং যে উমরার নিয়তে বের হলো অতঃপর মারা গেল তবে তার জন্য কিয়ামত পর্যন্ত উমরা সম্পাদনকারীর সওয়াব লিখে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আল্লাহ তাআলা হাজিদের প্রতি কেমন অনুগ্রহ প্রদান করেন যে তাদের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাদের মাগফিরাতের সনদ প্রদান করেন এবং হাজির দোয়ার বরকতে লোকের ক্ষমা ও মাগফিরাতের দৃঢ় আশা থাকে। আর যে হজের নিয়তে বের হলো এবং পথে মৃত্যুবরণ করলো তবে তার জন্য কিয়ামত পর্যন্ত হজের সওয়াবও লেখা হয়ে থাকে। স্মরণ রাখবেন, মক্কা শরীফ ও মদিনা শরীফের উপস্থিতি এমনই অমূল্য সুযোগ যে তা সৌভাগ্যবানদেরই অর্জিত হয়। কতই না সম্পদশালী লোক দিন রাত লন্ডন আর প্যারিসের সুন্দর স্বপ্ন দেখে এবং অনেকে তো এসব দেশ ভ্রমণে আনন্দ পেয়ে থাকে। সামাত থাকা সত্ত্বেও হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ এবং রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির সৌভাগ্য থেকে বঞ্চিত রয়ে যায়। কিন্তু অনেক আশেকানে মদিনা ও আশেকানে মক্কা খুবই গরিব হওয়ার পরেও সত্যিকার ব্যাকুলতা এবং একনিষ্ঠ ও দৃঢ়তার সাথে দোয়া করে থাকে, আর তাই আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাদের হজ ও মদিনার জিয়ারতের উপস্থিতি সৌভাগ্য দান করেন। যে সৌভাগ্যবানদের এই সৌভাগ্য নসিব হয় সে যেন তার সৌভাগ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে এবং এই সফরে আল্লাহ তাআলার রহমতের প্রতি লক্ষ্য রেখে নিজের গুনাহসমূহকে স্মরণ করে এবং সেই মোবারক সফরকে দুনিয়াবি অন্যান্য সফরের ন্যায় বিনোদন মনে করে এই মোবারক মুহূর্তগুলোকে অযথা নষ্ট না করে আর হেরেমের সীমানায় পৌঁছে সর্বদা ইবাদত ও তিলাওয়াত এবং নেক আমলের অধিককে নিজের সময়কে অতিবাহিত করে। কেননা মক্কা শরীফে একটি নেকির সওয়াব 100,000 নেকির সমান। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলাই থেকে বর্ণিত, মক্কা শরীফে একদিনের রোজা রাখা 100,000 রোজার সমান, 1 দিরহাম সদকা করা 100,000 দিরহামের সমান, এমন কি প্রতিটি নেকি 100,000 নেকির সমান। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম মক্কা শরীফে একটি নেকি 100,000 নেকির সমান। নিঃসন্দেহে এটি আনন্দের বিষয়, কিন্তু এটা মনে গেঁথে নিন যে সেখানকার একটি গুনাও 100,000 গুনাহের সমান। সুতরাং যে সৌভাগ্যবানের এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব হয়, তবে তার সতর্কতা এবং কঠোর সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে অজানাবশত যেন কোনো গুনাহ না হয়ে যায়। আফসোস, শত কোটি আফসোস, অনেক মূর্খ এই পবিত্র স্থানের সম্মানকে ভুলুণ্ঠিত করে নিঃসংকোচে গুনাহ করতে দেখা যায় এবং কুদৃষ্টি, মিথ্যা, গীবত, কদাভঙ্গ, শরীয়তের বিনা অনুমতিতে মুসলমানদের মনে কষ্ট দেয়া ইত্যাদি গুনাহ করা থেকে বিরত থাকে না। আহ, হেরেমে পাকে যদি শুধুমাত্র একবার মিথ্যা বলে শরীয়তের বিনা অনুমতিতে কোনো ব্যক্তির মনে কষ্ট দিয়ে থাকে, একবার গীবত বা চুগলখুরি করে, তবে অন্য কোন স্থানে যেন সে 100,000 বার এই গুনাহ করলো। আল্লাহর দোহাই, হুশে ফিরে আসুন এবং হজের সময় অধিকারে নেকির কাজ করে হজের কবুলিয়াতের জন্য দোয়া করুন এবং হয়তো কাজ থেকে বিরত থাকার জোর প্রচেষ্টা ও অভ্যাস করুন। অনেকের সর্বদা মোবাইল ফোন ব্যবহারের রোগ আছে আর তারা সেখানে গিয়েও এই মোবাইল ফোন থেকে বিরত থাকতে পারে না এবং তারা সেখানে গিয়েও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পরিচিত লোকদেরকে তার নিজের প্রতি মুহূর্তের অবস্থান সম্পর্কে অবহিত করতে থাকে। শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তার নিজের লিখিত রিসালা সেলফির 30টি শিক্ষণীয় ঘটনা বলি, এর 21 পৃষ্ঠার মধ্যে বলেন, হজ ও উমরার সফরের সময়ও সেলফি আসক্তরা তাদের শখ পূরণ করতে দেখা যায়। তাদের যে দৃশ্য সুন্দর লাগে সাথে সাথে সেলফি তুলে নেয় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা প্রচার করে দেয়। হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার সময়, সাই এবং তাওয়াফ করার সময় সেলফি তোলা হচ্ছে, যার ফলে তাওয়াফ ও সাই করা লোকদের কাজে বিঘ্ন ঘটে। লোকজন একে অপরের উপরে গিয়ে পড়ে, ধাক্কা লাগে, আর যার কারণে তাদের কষ্ট হয়। এমনকি সেলফি ধারণকারীদের ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যায়। সোনালী জালির পাশে মুয়াজা শরীফের সামনে হাজিরির সময়ও সেলফি ধারণকারীরা তাদেরকে সেখানেও পাওয়া যায়। এই কাজের উদ্দেশ্যে অনেক মানুষ নিজের পিঠকে মুয়াজা শরীফের দিকে করে নেয়। হায় আফসোস, আমাদের মন মানসিকতা যদি এমন হয়ে যায় যে হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে সফর সেলফি তোলার জন্য নয়, বরং সওয়াবের উদ্দেশ্যে যেন হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেই সৌভাগ্যবানের হজ ও উমরার সৌভাগ্য নসিব হয় তাদের উচিত যে পবিত্র স্থানে উপস্থিতির আদবের প্রতি লক্ষ্য রাখা, ওয়াহিতুক কথাবার্তা এবং মোবাইল ফোনের অযথা ব্যবহার থেকে বিরত সর্বদাই আল্লাহ তাআলার জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, দুরুদ ও সালাম, তসবি তাহলিল করতে থাকুক। এর পাশাপাশি বুজুর্গানে দিনের হজে যাওয়ার ঘটনা বলি, সফরের মাঝে এবং পবিত্র স্থানে উপস্থিতির সময় তাদের অভ্যাস সময়ের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, ইনশাআল্লাহ এর বরকতে হজের আগ্রহ আরো বৃদ্ধি পাবে। আসুন হজের সফরে সম্পর্কিত বুজুর্গানে দিনের কিছু ঘটনা বলি আমরা শ্রবণ করে নিই। এক ব্যক্তি হযরত সাইয়েদুনা হাতিম আসম রাহমাতুল্লাহ তাআলা এর নিকট আরজ করলো, আমাকে এমন সফর সঙ্গী সম্পর্কে বলুন যার সহচর্যে বরকত অর্জন করে আমি আল্লাহ তাআলার মহান দরবারে উপস্থিত হতে পারি, অর্থাৎ কাবা শরীফে উপস্থিত হতে পারি, কেননা আমি হজের সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। তিনি বলেন, হে ভাই, আপনি যদি সফর সঙ্গী চান তবে কোরআনে পাকের তেলাওয়াতকে আপনার সফর সঙ্গী করে নেন, আর যদি আপনি সাথী চান তবে ফেরেশতাদেরকে আপনার সাথী বানিয়ে নিন, আর যদি বন্ধুর দরকার হয় তবে আল্লাহ তাআলা হলেন আপনার সকল বন্ধুদের অন্তরের মালিক, আর যদি সফরে পাথয় চান তবে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসী সবচেয়ে বড় পাথয়, এবং কাবাতুল্লাহ শরীফকে আপনার সামনে মনে করে আনন্দের সাথে এর তাওয়াফ করুন। হযরত সাইয়েদুনা শায়খ শিবলি রহমাতুল্লাহ তাআলাই যখন আরাফাতে অবস্থানের সৌভাগ্য অর্জন করলেন তখন একেবারে চুপ হয়ে গেলেন, এমনকি সূর্যাস্ত হয়ে গেল। সাই করা অবস্থায় যখন সবুজ সংকেত থেকে সামনে অগ্রসর হলেন তখন চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করল এবং তিনি এই শেরগুলো পাঠ করতে লাগলেন, আমি চলছি এই অবস্থায় যে আমি আমার অন্তরে তোমার ভালোবাসার মোহর লাগিয়ে নিয়েছি, যেন এই অন্তরে তুমি ছাড়া আর কারো স্থান না হয়। আহ, যদি আমার চোখ বন্ধ করার ক্ষমতা পেতাম তবে সেই সময় পর্যন্ত আমি চোখ বন্ধ করে রাখতাম, আর কাউকে দেখতাম না যেই পর্যন্ত তোমাকে না দেখে নিতাম। যখন অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তখন স্পষ্ট হয়ে যায় যে আসলেই সেই ব্যক্তি কান্নায় জড়িত ছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাই বাইতুল্লাহ শরীফের এবং হারামাইন শরীফাইনের আশিক ছিলেন। এই আলোচনা খুবই আকর্ষণীয়। দ্বিতীয় হজের সময় তিনি রহমাতুল্লাহ তাআলাই মক্কা শরীফে ছিলেন আর প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন। একজন তুর্কি ডাক্তার রমজান আফেন্দি খুবই সামান্য পরিমাণ লবণ দিলেন এবং বললেন জমজমের পানির সাথে মিশিয়ে পান করবেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলাই এ কথা শুনে খুশি হলেন আর বললেন, ডাক্তার সাহেব, সেই ঔষধি আমাকে দিয়েছেন যা আমার শারীরিকভাবে প্রিয় এবং পছন্দনীয় ছিল, অর্থাৎ জমজম শরীফের পানি। আমার অভ্যাস হলো যে বাসি পানি পান করতাম না এবং পান করলে সাথে সাথে আমার সর্দি হয়ে যেত, কিন্তু জমজমের বরকত দেখা গেল যে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় দিনে রাতে তাজা বাসি অধিকারে পানি পান করলাম। জ্বরের প্রভাবে রাতে যখন চোখ খুলতাম কুলি করতাম এবং জমজমের পানি পান করতাম, অজুর পূর্বে পানি পান করতাম, অজুর পরও জমজমের পানি পান করতাম। পৌনে তিন মাস আমি মক্কা শরীফে অবস্থানকালে আমি হিসাব করলাম প্রায় চার মন জমজমের পানি পান করেছি, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় এই যে পানি পান করেছি কিন্তু আমার সর্দি লাগে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা যখনই হজের সফরে যাত্রা করতেন তখন সর্বদা আল্লাহ তাআলার জিকির এবং কোরআনে তেলাওয়াতের ব্যস্ত থাকতেন এবং খোদা ভীতির কারণে অশ্রু বিসর্জন করতেন আর জমজমের পানির বরকতে খুবই আনন্দ অনুভব করতেন। সুতরাং আমাদের উচিত যে যখনই হজের সৌভাগ্য নসিব হবে তখন এরূপ করা থেকে বিরত থাকা, যে যার কারণে স্বয়ং নিজের হজের পাশাপাশি অপরের আগ্রহে বিঘ্ন ঘটে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সমর্থন বান করেন, আমাদের কাছে যদি টাকা থাকে তবে আমরা ইনশাআল্লাহ হজ এবং উমরাতে সফর করব। আল্লাহ তাআলার বিধান বলি আগ্রহ সহকারে আদায় করতে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের উপরে আমল করতে, নামাজ এবং অন্যান্য ইবাদত অবিলম্বে আদায় করতে আল্লাহ তাআলা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগতের মন মানসিকতা তৈরি করুন। কেননা যখন এই মানসিকতা তৈরি হয়ে যাবে যে আমাদের প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত করতে হবে, তবে হজ হোক বা নামাজ, রোজা হোক বা যাকাত, যে কোনো বিষয়ে শরীয়তের আহকামের ভিতরেই থেকে করতে হবে। সাল্লু আলাল হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার, আর যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আমাদেরকে হজ এবং উমরা করার, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুবল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে।